ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০টা। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। বর্তমানে চীন সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে ওই আশ্বাস পাওয়ার কথা জানানো হয়েছে।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
জাতিসংঘে মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি দিল্লিতে এসে কড়া বার্তা দিয়ে গেলেন যে ইরান থেকে তেল কেনা নিয়ে মার্কিন নিষেধাজ্ঞা কোনো মতেই উপেক্ষা করা চলবে না।
এছাড়াও রয়েছে আমাদের নিয়মিত আয়োজন কলিন শো আলাপন। আজকের বিষয় হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিনের বৈঠক। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ পড়ছেন।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে। ২০১৪ সালে ইউক্রেনের ক্রাইমিয়া অধিগ্রহণের কারণে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৬ মাস বৃদ্ধির বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় নেতারা। শুক্রবার এপি জানিয়েছে ব্রাসেলসে এক বৈঠকে ইউরোপীয় নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্র একই কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি রেখেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে জয়ী করবার পেছনে রাশিয়া সংশ্লিষ্ট ছিল বলে সিদ্ধান্ত নেন। আমেরিকার বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার ভোটারদের প্রভাবিত করবার জন্যে কিছু রাশিয়ান ব্যক্তি এবং রাশিয়ান সংস্থাকে দায়ী করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রুশ সহপক্ষ ভ্লাদিমির পুতিনের মধ্যেকার শীর্ষ বৈঠকের তারিখ এবং কোথায় তারা ওই বৈঠকে মিলিত হবেন তা ঘোষণা করা হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনে মস্কোর সংশ্লিষ্টতার যে অভিযোগ তা মানতে নারাজ। অভিবাসন এবং আশ্রয় প্রার্থীদেরকে সহায়তার বিষয়ে ইউরোপীয় নেতারা একটি সিদ্ধান্তে পৌঁছেছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন বলেছেন সিদ্ধান্তটি ভালো। এর আওতায় ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো অভিবাসী এবং আশ্রয় প্রার্থীদের জন্য রিসেপশন সেন্টার খুলবে এবং তাদের সহায়তা করবে। ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের সম্মেলনে এ ধরনের সিদ্ধান্তের বিরোধিতা করেছে ইতালি। তারা রোমের অভিবাসন সংকট নিরসনে আরও সহায়তা চেয়েছে। ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্টে বলেছেন ইতালি রিসেপশন সেন্টার খুলবে কি খুলবে না সে সিদ্ধান্ত পরে নেবে। বলা হয়েছে ২০১৫ সালে ১.৮ মিলিয়ন অর্থাৎ ১৮ লক্ষ অভিবাসী সীমান্ত অতিক্রম করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে প্রবেশ করে। ইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক সম্মেলনের আগে এক বার্তায় লিখেছিলেন অবৈধ সীমান্ত অতিক্রমের হার ৯৬% কমে গেছে। বন্দুকধারীর অতর্কিত আক্রমণে ৫ জন নিহত হবার পরদিন মেরিল্যান্ডের রাজধানী অ্যানাপোলিসের পত্রিকা দ্য ক্যাপিটাল গ্যাজেট নতুন সংখ্যা প্রকাশ করেছে ওই বর্বর ঘটনার বিবরণ দিয়ে। ক্যাপিটালে ৫ জনকে গুলি করে হত্যা শিরোনামে প্রথম পাতায় ছাপা হওয়া ওই খবরে গোলাগুলির সময় সেখানে কর্মরত সাংবাদিকরা যা দেখেছিলেন, যে অবস্থার সৃষ্টি হয়েছিল তার বর্ণনা দিয়েছেন। পত্রিকার মতামত পাকা ফাঁকা রাখা হয়েছে। সেখানে ছাপানো হয় টুডে উই আর স্পিচলেস। ঘাতকের নাম জ্যারড রামোস। ক্যাপিটাল গ্যাজেটের সঙ্গে তার দীর্ঘ সময়ের বৈরিতা ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকালে সে পত্রিকা অফিসের কাঁচের জানালায় গুলি করে ভেঙে ভেতরে প্রবেশ করে নিউজরুমে এলোপাথারি গুলি চালিয়ে ৪ জন সাংবাদিক এবং ১ জন বিক্রয় প্রতিনিধিকে হত্যা করে। দ্রুত ঘটনাস্থলে পুলিশ আসলে সেখানে টেবিলের তলায় লুকাশে, কিন্তু পরে পুলিশের হাতে ধরা পড়ে। নিহতরা হচ্ছেন জেরাল্ড ফিশম্যান, রব হিয়াসেন, জন ম্যাকনামারা, রেবেকা স্মিথ এবং ওয়েন্ডি উইন্টার্স।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বর্তমানে বেইজিং সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠককালে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেছেন, জানাচ্ছেন আমির খসরু।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বর্তমানে বেইজিং সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠককালে চীনের পক্ষ থেকে ওই আশ্বাস পাওয়া গেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা কামনা করা হয়। জবাবে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে চীন রাখাইন রাজ্যে বাড়িঘর নির্মাণ এবং অর্থনৈতিক সুযোগ তৈরি করার ব্যবস্থা করবে। পরে চীনের পররাষ্ট্রমন্ত্রী, বর্তমানে চীন সফররত মিয়ানমারের মন্ত্রী খথিন শুয়ের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর এক অনানুষ্ঠানিক বৈঠকের আয়োজন করেন বলে ঢাকায় পররাষ্ট্র দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এ সময় প্রত্যাবাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই রিপোর্টটি আমির খসরুর, যাতে তিনি বলেছেন জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং ইউএনএইচসিআর এর প্রধান বাংলাদেশ সফর করবেন এবং এই সফরকালে তারা রোহিঙ্গা প্রত্যাবাসন কীভাবে স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে সম্পন্ন করা যায় সে নিয়ে আলোচনা ও পর্যালোচনা করবেন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আগামী 1 এবং 2 জুলাই বাংলাদেশ সফর করবেন। সফরে তাদের সাথে থাকছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপো গ্রান্ডি। সফরকালে তারা রোহিঙ্গা প্রত্যাবাসন কীভাবে স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সাথে সম্পন্ন করা যায় তার বিস্তারিত পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ ও বৈঠক করবেন এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এদিকে বিশ্বব্যাংক রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশকে $480 মিলিয়ন অর্থ সহায়তার আশ্বাস দিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মানব পাচার ও জোরপূর্বক শ্রমে বাধ্য করবার অপরাধে শীর্ষ তালিকায় থাকা দেশগুলোর মধ্যে যুক্ত হয়েছে মিয়ানমারের নাম। চীন, রাশিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, ইরান, উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা এবং এর সঙ্গে মিয়ানমার এই তালিকায় যুক্ত হল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের বার্ষিক মানব পাচার রিপোর্টে এ তথ্য উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পের উপস্থিতিতে রিপোর্টটি প্রকাশ করা হয়। পম্পিও বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে রাখাইনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে রোহিঙ্গা ও অপরাপর সংখ্যালঘু জাতিগোষ্ঠী নিরাপদে সরে যাওয়ার সময় পাচারের শিকার হন। তিনি বলেন, বর্মার সেনাবাহিনী অনেক ক্ষেত্রে জোরপূর্বক শিশুদেরকে সেনা জওয়ান হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি লিবিয়া, উত্তর কোরিয়া ও ইরানকেও এ বিষয়ে অপরাধী বলে উল্লেখ করেন। মানব পাচার রোধে কাজ করতে গিয়ে জীবন দানকারী 10 জনকে সম্মাননা জানানো হয়। আর এই রিপোর্টে বাংলাদেশের যে অবস্থান ছিল তা অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম, ঢাকা থেকে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করেছে। মানব পাচারের সূচকের 4টি স্তরের দ্বিতীয় স্তরে পরপর 5 বছর থাকার পর বাংলাদেশের অবস্থানকে 2017 সালে প্রতিবেদনে একই স্তরের নিম্ন পর্যায়ে পর্যবেক্ষণের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। মোট 187টি দেশের মানব পাচারের পরিস্থিতি বিবেচনায় নিয়ে 2018 সালের প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে মানব পাচারের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় অপরাধী হিসেবে মিয়ানমারকে চিহ্নিত করেছে। প্রতিবেদনে গ্যাবন, লাওস, পাপুয়া নিউগিনি এবং বলিভিয়াকে দ্বিতীয় স্তরের পর্যবেক্ষণ পর্যায় থেকে তৃতীয় স্তরে নামিয়ে দেওয়া হয়েছে। প্রতিবেদনে উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়াকেও মানব পাচারের ক্ষেত্রে বড় অপরাধী হিসেবে গণ্য করা হয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি দিল্লি সফর করেন। ওই সময় তিনি ভারতের ইরান থেকে তেল আমদানির বিষয়ে আলোচনা করেন। গৌতম গুপ্তের রিপোর্ট।
জাতিসংঘে মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি দিল্লিতে এসে কড়া বার্তা দিয়ে গেলেন যে ইরান থেকে তেল কেনা নিয়ে মার্কিন নিষেধাজ্ঞা কোনো মতেই উপেক্ষা করা চলবে না। ইদানিং সম্পর্ক ভালো যাচ্ছে না আমেরিকা আর ভারতের মধ্যে। ভারত তেল আমদানির প্রশ্নে সাধ্যমতো স্বাধীন মতামত প্রয়োগ করতে চাইলেও তার এখন বোধহয় হয়ে উঠবে না। সব মিলিয়ে মার্কিনি চাপ নিয়ে বেশ ক্ষুব্ধই ভারত। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করবার আলোচনা চলমান থাকা অবস্থায় ওই অঞ্চলে সৃষ্ট উত্তেজনা নিয়ে জাপানকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। শুক্রবার জাপানের রাজধানী টোকিওয় জাপানি প্রতিরক্ষামন্ত্রী ইৎসুনোরি ওনোদোরোর সঙ্গে বৈঠকে তিনি এ পরামর্শ দেন। জেমস ম্যাটিস বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার একটি জটিল অবস্থার মধ্যে থাকলেও জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সবসময়ই অটুট থাকবে। জাপানি প্রতিরক্ষামন্ত্রী ওনোদেরা বলেন, যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়ার জন্য রাজি হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের সঙ্গে ওই যৌথ মহড়া বাতিল করে দিয়েছিলেন। প্রশাসনের প্রথম 18 মাসের অর্থনৈতিক অবস্থাকে বিশাল সাফল্য মন্তব্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বিদেশি প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তাইওয়ানের ইলেকট্রনিক্স কম্পোনেন্টস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফক্সকনের নাম উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের মতে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। ফ্লোরিডার কেপ কেনারভেল এয়ারফোর্স স্টেশন থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নানা ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি পাঠানো হয়েছে স্পেস এক্স ড্রাগন কার্গো উৎক্ষেপণের মধ্যে দিয়ে। অসরকারি অর্থায়নে মনুষ্যবিহীন ফ্যালকন 9 রকেটটি নাসার তত্ত্বাবধানে উৎক্ষেপণ করা হয়। নাসা বলছে ড্রাগন মহাকাশযানটি সেলুলার বায়োলজি, আর্থ সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক 2700 কিলোগ্রাম ওজনের যন্ত্রপাতি বহন করছে। এই ছিল বিশ্ব সংবাদে আজ আমার হাতের খবরগুলো।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করেছে। মানব পাচারের সূচকের 4টি স্তরের দ্বিতীয় স্তরে পরপর 5 বছর থাকার পর বাংলাদেশের অবস্থানকে 2017 সালে প্রতিবেদনে একই স্তরের নিম্ন পর্যায়ে পর্যবেক্ষণের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। মোট 187টি দেশের মানব পাচারের পরিস্থিতি বিবেচনায় নিয়ে 2018 সালের প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে মানব পাচারের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় অপরাধী হিসেবে মিয়ানমারকে চিহ্নিত করেছে। প্রতিবেদনে গ্যাবন, লাওস, পাপুয়া নিউগিনি এবং বলিভিয়াকে দ্বিতীয় স্তরের পর্যবেক্ষণ পর্যায় থেকে তৃতীয় স্তরে নামিয়ে দেওয়া হয়েছে। প্রতিবেদনে উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়াকেও মানব পাচারের ক্ষেত্রে বড় অপরাধী হিসেবে গণ্য করা হয়। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা দর্শক, আপনারা শুনছিলেন জহুরুল আলমের মানব পাচার সম্পর্কিত একটি প্রতিবেদন। ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার 1575 কিলোহার্টজে। আপনারা বিশ্ব সংবাদে জেনেছেন জুলাই মাসের প্রথম সপ্তাহে জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং UNHCR এর প্রধান বাংলাদেশ সফর করবেন। সফরকালে তারা রোহিঙ্গা প্রত্যাবাসন পর্যালোচনা এবং শরণার্থী শিবির সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। এ সম্পর্কে আরও খবর জানাচ্ছেন ঢাকা সংবাদদাতা আমির খসরু।
রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম 1 এবং 2 জুলাই বাংলাদেশ সফর করবেন। এদিকে বিশ্বব্যাংক রোহিঙ্গাদের সহায়তায় $480 মিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে শুক্রবার। বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী লাখ লাখ মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি, তাদের জন্য অধিকতর আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বুদ্ধকরণ এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জাতিসংঘের মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের জন্য জাতিসংঘ মহাসচিব এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করবেন। সফরে তাদের সাথে থাকছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর প্রধান ফিলিপো গ্রান্ডি। সফরকালে তারা রোহিঙ্গা প্রত্যাবাসন কিভাবে স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সাথে সম্পন্ন করা যায় তার বিস্তারিত পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবেন। সফরকালে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ ও বৈঠক করবেন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এদিকে বিশ্বব্যাংক রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশকে $480 মিলিয়ন অর্থ সহায়তার আশ্বাস দিয়েছে শুক্রবার। রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা, পয়ঃনিষ্কাশন সহ সংশ্লিষ্ট অন্যান্য খাতে এই অর্থ ব্যয় করা হবে। বিশ্বব্যাংক বলছে অনুদানের অংশ হিসেবে প্রথম দফায় $50 মিলিয়ন দেওয়া হবে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট শুক্রবার এক বিবৃতিতে বলেন রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত বিশ্বব্যাংক সহায়তা অব্যাহত রাখবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমেরিকা ইরানের পরমাণু নীতি নিয়ে ক্রুদ্ধ এবং ওই দেশ থেকে যে কোনো কিছু আমদানির ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে তারা। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত নিকি হেলি দিল্লিতে এসে বলে গিয়েছেন ভারত যেন এই নিষেধাজ্ঞা মেনে চলে। আরও জানাচ্ছেন গৌতম গুপ্ত।
জাতিসংঘে মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি দিল্লিতে এসে কড়া বার্তা দিয়ে গেলেন যে ইরান থেকে তেল কেনা নিয়ে মার্কিন নিষেধাজ্ঞা কোনো মতেই উপেক্ষা করা চলবে না। ভারত তাই এখন দোটা নয়, ইরানের সঙ্গে বহু পুরনো সম্পর্ক বজায় রেখে তেল কিনতেই থাকবে না মার্কিন নিষেধাজ্ঞা মেনে নেবে। ইদানিং সম্পর্ক ভালো যাচ্ছে না আমেরিকা আর ভারতের মধ্যে। ভারত তেল আমদানির প্রশ্নে সাধ্যমতো স্বাধীন মতামত প্রয়োগ করতে চাইলেও তার এখন বোধহয় হয়ে উঠবে না। বিদেশ থেকে ভারতের মোট তেল আমদানির অন্তত 13% আসে ইরান থেকে। অবশ্য ইতিমধ্যে বিকল্প তেল আমদানির ব্যবস্থা ভেবে নিয়েছে ভারত। গত বছর ইরান থেকে 18.4 মিলিয়ন টন অশোধিত তেল ভারত আমদানি করেছিল। অথচ ইরানের সঙ্গে ভারতের বহু প্রাচীন সম্পর্ক সেফ একটা মার্কিন হুমকির জেরে বাতিল হয়ে যাবে সেটা ভারতের মোটেই পছন্দের নয়। সব মিলিয়ে আমেরিকাকে উপেক্ষা করতে না পারলেও মার্কিনি চাপ নিয়ে বেশ ক্ষুব্ধই ভারত। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরায় শিশু চোর সন্দেহে গণরোষের শিকার হলেন তিন ফেরিওয়ালা। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশ ও বিহার থেকে ত্রিপুরায় এই তিন ফেরিওয়ালা গিয়েছিলেন জীবন জীবিকার খোঁজে। খবর শোনা যাচ্ছে, প্রচণ্ড মারে একজনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন দুজন। কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
সংবাদ সংস্থার সূত্রের খবর, পশ্চিম ত্রিপুরার মুড়াবাড়ি জেলায় ঘটেছে এই ঘটনা। ওই তিন ফেরিওয়ালারা মুড়াবাড়িতে আসেন, স্থানীয় বিত্তারবান বস্তি থেকে একটি গাড়ি ভাড়া করেন তারা। কিন্তু সাধারণ মানুষের সন্দেহ হয় তারা শিশু চুরির উদ্দেশ্যে এসেছেন, তারা তাদের মারতে শুরু করেন। ওই তিনজন ও তাদের গাড়ির চালক ত্রিপুরা স্টেট রাইফেলসের ছাউনিতে আশ্রয় নেয়। কিন্তু হাজারখানেক লোক তাড়া করে ছাউনিতে ঢুকে পড়ে, পিটিয়ে মারে একজনকে। পরিস্থিতির মোকাবিলায় জওয়ানরা শূন্যে দুই রাউন্ড গুলিও চালায় ও চারটে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে জনতাকে সরিয়েও দেন। ততক্ষণে একজনের মৃত্যু হয়ে যায় এবং গুরুতর জখম হন অন্য দুই ফেরিওয়ালা, তাদের গাড়ির চালক ও এক পুলিশ কনস্টেবল। তাদের স্থানীয় জীবীপন্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর গুজব ছড়ানো রুখতে গোটা এলাকায় আগামী 48 ঘন্টার জন্য সব মোবাইল ফোনে SMS-এর সুবিধে বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন আলাপন। আছেন তাওহিদুল ইসলাম, এবং আজকের আলাপনের বিষয় হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেঞ্জ পুতিনের বৈঠক নিয়ে।
ধন্যবাদ সঞ্জনা, আপনি একদম ঠিক বলেছেন। আসলে এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং শ্রোতা, আপনারা যারা শুনছেন এবং দর্শক আপনারা যারা দেখছেন, আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন, তারপরও আবার একটু মনে করিয়ে দেওয়া, যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী 16 জুলাই হেলসিঙ্কিতে, অর্থাৎ ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে প্রথম আনুষ্ঠানিক শীর্ষ বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। তারা কী আলোচনা করবেন, অর্থাৎ এই দুই শীর্ষ নেতা কী আলোচনা করতে যাচ্ছেন, অথবা তাদের আসলে কী আলোচনা করা উচিত বর্তমান বিশ্ব বাস্তবতায়, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন। প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই, আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের সিকিউরিটি স্টাডিজ ডিপার্টমেন্টের অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি ডক্টর সাইদ ইফতিকার আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমিনা মহসিন। আমাদের সঙ্গে যুক্ত হবেন ভারতের টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার সাংবাদিক এবং বিশ্লেষক মহুয়া চ্যাটার্জি। তাকে আমরা এখনও সংযুক্ত করতে পারিনি, আশা করছি নিশ্চয়ই আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ
আপনাকে।
জি, আমি শুরুতেই ডক্টর সাইদ ইফতিকার আহমেদ আপনার কাছে যেতে চাই। এই দুই শীর্ষ নেতা আসলে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছেন, অথবা কী নিয়ে আসলে আলোচনা করা উচিত বর্তমান বিশ্ব বাস্তবতায়?
ধন্যবাদ। আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে আসবার পর, যদিও অনেকে মনে করছিলেন যে ট্রাম্প আসবার পর, যেহেতু ট্রাম্প অনেক ক্ষেত্রেই রাশিয়ার সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এ ধরনের একটা বিষয় বাজারে প্রচলিত রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়ন ঘটবে, কিন্তু আমরা দেখছি গত 1-1.5 বছর যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার যে সম্পর্ক সেটা শীতল যুদ্ধকালীন যে সম্পর্ক তার চেয়েও খারাপ অবস্থায় রয়েছে। এবং কতগুলি বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে, এর একটি কারণ হচ্ছে যে ক্রাইমিয়া যেটা রয়েছে ইউক্রেনের অংশ হিসেবে ছিল, সেই ক্রাইমিয়া রাশিয়া একটা বল প্রয়োগ করে নিজের অন্তর্গত করে নিয়েছে। এবং সিরিয়া প্রশ্ন এবং ইরান প্রশ্ন, এ সমস্ত বিষয় নিয়ে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে, এবং তারপর আমরা দেখলাম যে একে অন্যের বিভিন্ন কনসুলেট অফিস বন্ধ করে দেয়া, বিভিন্ন কূটনীতিকদেরকে বহিষ্কার করা, একে অন্যের যে প্রপার্টি রয়েছে দুই দেশে সেগুলিকে আপনার কি বলে কনফিসকেট করা, এর মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক অত্যন্ত অবনতি ঘটেছে বর্তমানে। এবং আমরা পাশাপাশি যেটা দেখছি সেটা হচ্ছে যে রাশিয়ার যে সামরিক উন্নয়ন, বিশেষ করে যে পারমাণবিক শক্তি তার যে ক্রমাগত ডেভেলপ করে যাওয়া, এবং রাশিয়া গতকাল প্রেসিডেন্ট পুতিন দাবি করেছেন যে রাশিয়া আজকে বিশ্বের যে কোনো দেশের চেয়ে অনেক এগিয়ে রয়েছে সামরিক শক্তির দিক থেকে। সুতরাং এ সমস্ত বিষয় নিয়ে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কিন্তু অনেকটা মুখোমুখি অবস্থানে। সুতরাং যারা বিশ্লেষক তারা আশা করছেন ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিন যখন বৈঠকে বসবেন তখন এই সমস্ত বিষয়গুলি, সিরিয়া প্রশ্ন এবং অন্যান্য বিষয় নিয়েও আলোচনায় উঠে আসবে, যদিও অনেকে মনে করেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো ক্রাইমিয়ার বিষয়টা এই বৈঠকে উঠাবেন না।
জি, আমরা যেতে চাই ডক্টর আমিনা মহসিন, আপনার কি মন্তব্য, কি বিষয় নিয়ে আলোচনা হতে যাচ্ছে আসলে?
ধন্যবাদ আপনাকে। দেখুন, যদিও ডক্টর ইফতেখার মানে উনি যেটা বলেছেন ওদের সাথে আমি সহমত যে রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্নায়ুযুদ্ধকালীন সময় যেটা ছিল সেই ধরনেরই কিংবা তার চাইতেও শীতল হয়ে গেছে। কিন্তু আমরা এটাও লক্ষ্য করেছি যে ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু বেশ কয়েকবার, ইনফ্যাক্ট G7 মিটিং এর সময় উনি বলেছেন যে এখানে রাশিয়াকে ইনক্লুড করা উচিত এবং অন্তর্ভুক্ত করা উচিত, এবং ওনার বিভিন্ন বক্তব্য এবং টুইট এগুলোর মধ্যে দিয়ে আমরা বিভিন্ন সময় দেখেছি যে উনি ইচ্ছাটা ব্যক্ত করেছেন পুতিনের মানে সাথে যে রাশিয়ার সাথে সম্পর্কের কথা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে ইনভেস্টিগেশনটা চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় কি ধরনের মানে এখানে রাশিয়ান ইনভলভমেন্ট নিয়ে, সেটা কিন্তু এক ধরনের ট্রাম্পকে সারাক্ষণই একটা উইক বা ভালনারেবল পজিশনে আমাদের মনে হচ্ছে যে একটা রেখেছে। তো এই জায়গাটা এই পুরো প্রেক্ষিতে আমার মনে হয় না যে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু করবেন যেখানে অলরেডি উনি একটা চাপের মুখে আছেন, কারণ এই ইলেকশন নির্বাচন সময়ে রাশিয়ার ভূমিকা নিয়ে। সেই প্রেক্ষিতে আমার মনে হয় উনি অনেকটা স্ট্যাটাস কোয়টাই মেনটেন করার চেষ্টা করবেন, কিন্তু যেই ইস্যুসগুলো আসতে পারে আমি মনে করি যে সিরিয়া ইস্যুটা বড় করে আসতে পারে, ইরানের ব্যাপারটা আসতে পারে, পার্টিকুলারলি ইরানের ব্যাপারে আমরা যেহেতু দেখছি মানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথেও তার সম্পর্ক অবনতি ঘটছে, এখানে জেরুজালেমের ব্যাপারটাও কিন্তু উঠে আসতে পারে, এবং পারমাণবিক অস্ত্র যে নর্থ কোরিয়ার সাথে যে তার রিসেন্টলি যে ডিল হয়েছে মানে সেটা আমরা এখনো জানি না, আমরা বিভিন্ন ধরনের বক্তব্য পাচ্ছি, এবং সেই প্রত্যেকটা ইস্যু নিয়েই হয়তো আলাপ হবে। কিন্তু যেহেতু ডোনাল্ড ট্রাম্প মূলত একজন ব্যবসায়ী এবং উনি ওভাবেই দেখেন, এবং আমরা দেখছি যে উনি ট্রাম্প কার্ড হিসাবে ওনার অর্থনৈতিক ইস্যুসগুলোকেই ইউজ করছেন, উনি বারবারই যখন বলছেন মেকিং আমেরিকা ফার্স্ট, মেক আমেরিকা ফার্স্ট, সেখানে হয়তো অর্থনৈতিক ব্যাপারগুলো উনি আলোচনা করবেন সেটা মনে করি, এবং নিউক্লিয়ারাইজেশন এই সমস্ত ইস্যুসগুলো একটা আমার মনে হয় এটা তো ওনার প্রথম একটা সামিট মিটিং, এক ধরনের একটা আইস ব্রেকিং টাইপের একটা ব্যাপার ঘটতে যাচ্ছে, এবং এটাতে যেহেতু পৃথিবীর সবাই তাকিয়ে থাকবে যে কি ইস্যুস গুলো সামনে আসছে, কারণ অ্যাজ ইট ইজ ডোনাল্ড ট্রাম্প আমি এখানে একটু বলার চেষ্টা করছি যে উনি যে ভারসাম্যগুলো ছিল বা যে ব্যবস্থার মধ্যে দিয়ে বিশ্ব ব্যবস্থা চলছিল সেটাকে উনি একটা ধাক্কার মুখে ফেলেছেন, অনেকগুলো ওনার মানে পলিসিস যেগুলো অভ্যন্তরীণ ছিল কিন্তু ওগুলার আন্তর্জাতিক র্যামিফিকেশন আছে, এই সমস্ত কিছুকে নিয়ে মাথায় রেখে আমাদেরকে ভাবতে হবে।
জি, আমরা আপনাদের দুজনের কাছ থেকে বিষয়গুলো পেয়েছি, আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনায় যাব। তার আগে আপনাদের দুজনের কাছ থেকে অনুমতি নিয়েই, আসলে আমাদের সঙ্গে অনেক শ্রোতা দর্শক রয়েছেন যারা এরই মধ্যে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাইছেন। এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাসুম বিল্লাহ মাজেদ। মাজেদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো মাসুম বিল্লাহ মাজেদ, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো মাসুম বিল্লাহ মাজেদ, আপনি যদি আমাকে শুনে থাকেন তাহলে আপনার প্রশ্নটি যদি করেন। আসলে আমি মাসুম বিল্লাহ মাজেদকে শুনতে পাচ্ছি না।
হ্যাঁ, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি।
জি, এখন এখন আমরাও শুনতে পাচ্ছি।
আশা হলো যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতেছেন আপনারা। আমার প্রশ্নটা হলো যে বর্তমান পরিস্থিতিতে বিশ্বে যেখানে শান্তি শৃঙ্খলা নিয়ে নিরাপত্তা নিয়ে মাতছে, সেখানে আজকে পরমাণু ইস্যু নিয়ে ডোনাল্ড ট্রাম্প সামনে কথা বলবেন চীনের সাথে, আমার প্রশ্নটা হলো যে আমাদের এই এশিয়ার এই বাংলাদেশের আশপাশের দেশগুলো আমাদের আমরা আসলে কি সংখ্যায় আছি, সামনে কি হতে পারে, এসব বিষয়গুলো আমাদের শান্তি কি বজায় থাকবে কিনা, এসব বিষয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করতেন তাহলে মনে হয় আমার।
আমি আপনার প্রশ্ন যতটা বুঝতে পেরেছি সেটি হচ্ছে এই দুই শীর্ষ নেতার বৈঠকের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়াতে অথবা দক্ষিণ এশিয়ার আশেপাশের অঞ্চলগুলোতে শান্তি আসবে কিনা, এমনটাই তো আপনি জানতে চাইছেন? জি, আমরা যাচ্ছি সাইদ ইফতেখার আহমেদ, প্রথমে শ্রোতার প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে জানবো, তারপর আমরা বিষয়ভিত্তিক ভাবে আরো আর একটু আলোচনায় যাব।
প্রথম কথা হচ্ছে যে পুতিন এবং ট্রাম্পের যে শীর্ষ বৈঠক, এখানে দক্ষিণ এশিয়া আসলে কোনো প্রায়োরিটি নয়। এখানে আপনার মূল যে বিষয়গুলো দাঁড়াচ্ছে, আমরা একটু আমেরিকার আভ্যন্তরীণ যে রাজনীতি সেটা যদি একটু বুঝি তাহলে আমাদের শীর্ষ বৈঠকের বা প্রেক্ষাপটটা আমাদেরকে বুঝতে সুবিধা হবে। আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, এই প্রথমবার কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন যে নির্বাচিত হবার পিছনে একটা বিপুল অভিযোগ উঠলো বিভিন্ন মহল থেকে যে সেখানে রাশিয়া এক ধরনের হস্তক্ষেপ করেছে এবং রাশিয়ার হস্তক্ষেপের ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে এসেছেন, এ ধরনের একটা অভিযোগ উঠে এসেছে এবং অভিযোগে নিয়ে নানা ধরনের আপনার বিভিন্ন মহল থেকেও তদন্ত সেটা হচ্ছে এবং এই প্রেক্ষাপটে কিন্তু বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার পিছনে ইউরোপের বেশ অনেকগুলি রাষ্ট্রই কিন্তু চাচ্ছে না এই মুহূর্তে যে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হোক। নানা বিষয়ে আপনার ইউরোপের সাথে কিন্তু রাশিয়ার সম্পর্ক অবনতি ঘটেছে, বিশেষত ইউক্রেনে রাশিয়ার ভূমিকার পর, এবং আরও কিছু বিষয় সেখানে রয়েছে এবং সিরিয়া প্রসঙ্গটাও সেখানে রয়েছে। সুতরাং এখানে ডোনাল্ড ট্রাম্প যেটা এক ধরনের নতুন ধরনের একটা পররাষ্ট্র নীতি আমরা দেখছি যে বিশ্বব্যাপী আসলে উনি নিচ্ছেন, একদিকে উনি চীনকে চীনের সাথে ট্রেড ওয়ার করছেন, অপরদিকে যেন রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে মার্কিন প্রশাসনের চেয়েও যেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যক্তিগত আগ্রহ রয়েছে, এ ধরনের অনেকের কাছে প্রতীয়মান হচ্ছে। সুতরাং এবং বিভিন্ন ক্ষেত্র আমরা দেখছি যে রাশিয়াকে একটা ছাড় দেওয়ার প্রবণতা আন্তর্জাতিক ক্ষেত্রে, যেটা আসলে মার্কিন পররাষ্ট্র নীতির যে এতদিন ধরে চলে আসা যে ট্রেডিশন, সেই ট্রেডিশনের সাথে যাচ্ছে না, সেই ট্রেডিশনটা যেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রেক করতে চাচ্ছেন। এবং তিনি অন্য দেশের ক্ষেত্রে নমনীয় না হলেও ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে যে রাশিয়ার ক্ষেত্রে তিনি অনেকখানি নমনীয় নীতি অনুসরণ করছেন, যেটি অনেক রাষ্ট্রবিজ্ঞানী বা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা ভাবেন তাদেরকে ভাবাচ্ছেন যে আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন পররাষ্ট্র নীতি অনুসরণ করতে চাচ্ছে। একটু আগে প্রফেসর আমেনা মহসিন বলছিলেন যেটা ভারতের সাথে কিন্তু যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটা অবনতির দিকে যাচ্ছে, গণচীনের সাথে সম্পর্ক কিন্তু অবনতির দিকে যাচ্ছে, এমনকি যদি ধরি যে যদি এখন প্রাসঙ্গিক নয় যে দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র, কিছু কিছু নীতি নিয়ে দক্ষিণ কোরিয়া কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অসন্তুষ্ট, কিন্তু অন্যদিকে দেখছি যে মার্কিন যে বর্তমান প্রশাসন চাচ্ছে যে রাশিয়ার সাথে সমস্ত কিছু ইয়ে করে একটা উন্নত সম্পর্কের দিকে নিয়ে যাওয়া। আসলে এই প্রেক্ষাপটেই কিন্তু এই বৈঠকটা অনুষ্ঠিত হচ্ছে এবং এই বৈঠকের মূল এজেন্ডা কিন্তু কোনো অবস্থায় দক্ষিণ এশিয়ার শান্তি সমৃদ্ধি এই সমস্ত বিষয় নয়। মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে, অপরদিকে রাশিয়াও চাচ্ছে যে সম্পর্ককে একটি নতুন
যাত্রায় নিয়ে যেতে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে যারা রয়েছেন মার্কিন এস্টাবলিশমেন্ট যেটা বলি, সেই এস্টাবলিশমেন্টের অনেকেই চাচ্ছেন না যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া সম্পর্কে যে নীতি অনুসরণ করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে সে নীতি অনুসরণ করা উচিত অথবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সে নীতি অনুসরণ করা উচিত। কিন্তু এই সমস্ত কিছুকে আসলে ওভারলুক করেই কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন এবং বিশ্ববাসী সেই বৈঠকের দিকে চেয়ে আছে, দেখা যাক সেই বৈঠক থেকে কি ফল বেরিয়ে আসে।
আমিনা মহসিন, আপনার কি মনে হয়, আসলেই কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমস্ত কিছু দেখে আপনার মনে হয় যে রাশিয়াকে একটু ছাড় দিচ্ছেন তিনি?
তা তো মনেই হচ্ছে, মানে এখানে না, মানে আমরা ওনার যে আচরণগুলো দেখছি, আমি প্রথমে দিকে বলছিলাম যে উনি G7 মিটিং এ যে ধরনের মানে ওনার বক্তব্যগুলো এসেছে, এবং শুধু তা না, ওনার আচরণগুলো কিন্তু যেভাবে উনি ওনার বডি ল্যাঙ্গুয়েজ বলেন এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে মনে হচ্ছে যে কি উনি ব্যক্তিগত উদ্যোগে, যেটা ডক্টর ইফতেখার বলার চেষ্টা করছিলেন, যে এগিয়ে যাচ্ছেন রাশিয়ার দিকে। এবং সেখানে ধরেন সেই জায়গাটাতে এসে মানে এখন মার্কিন যুক্তরাষ্ট্র মানে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে জায়গাটা আপনি দেখেন, আমরা দেখছি তার ইউরোপীয় মিত্র অলরেডি তাকে নিয়ে বেশ দুশ্চিন্তায় আছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ধরেন ক্লাইমেট যে চুক্তি ছিল সেখান থেকে তারা বের হয়ে আসলো, নাফতা নিয়ে তাদের যে স্ট্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে সাউথ কোরিয়ার ব্যাপারে, সাউথ আমরা যদিও তারা বারবারই বলছে যে সাউথ কোরিয়ার সাথে তাদের সম্পর্ক আগের মতোই থাকবে, কিন্তু আমরা জানি যে নর্থ কোরিয়া যখন ডিনিউক্লিয়ারাইজেশনের কথা বলে তখন কিন্তু তাদের নর্থ কোরিয়ার নিজস্ব একটা ব্যাখ্যা আছে বা সংজ্ঞা আছে, যেটা দিয়ে তারা ভাব মানে তারা মনে করে যে পুরো অঞ্চলে সার্বিকভাবে পারমাণবিক অস্ত্র যেটা আছে সেটা নিরস্ত্রীকরণ করা হবে। তাহলে তো মার্কিন যুক্তরাষ্ট্রের জাপানের সাথে যে মিত্রতা এবং সাউথ কোরিয়ার সাথে যে মিত্রতাটা সেটার কি হবে, এবং মানে পুরো বিশ্বে মানে এবং অনেকটা, এবং ধরুন আমি এখানে যদি ক্যানাডাকে আনি, ক্যানাডার সাথে যে ব্যবহারটা মানে ট্রুডোর সাথে ব্যবহারটা উনি করেছেন এবং ক্যানাডার সাথে যে আচরণটা করছেন উনি, মানে সব কিছু মিলিয়ে একটা চালমচল অবস্থার মধ্যে পৃথিবীকে উনি ছেলে দিচ্ছে।
জি, আর সেই আপনাদের দুজনের কথা থেকে কি আমরা এই সিদ্ধান্তে বা এমন মন্তব্য করতে পারি যে পৃথিবীতে আসলে পরাশক্তির নতুন করে মেরুকরণ শুরু হয়েছে, সেই বিষয়টি জানবো। তার আগে আমাদের সঙ্গে আসলে অনেক শ্রোতা রয়েছেন টেলিফোন লাইনে, তাদের মধ্যে একজনের সঙ্গে কথা বলে আবার আপনাদের কাছে ফিরতে চাই। আমাদের সঙ্গে এখন রয়েছেন সবুজ বিশ্বাস। সবুজ বিশ্বাস, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনার প্রশ্নটি যদি করেন ভাই।
আমি সবুজ বিশ্বাস জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে বলছি, পশ্চিমবঙ্গ ভারত থেকে।
জি বলুন।
আমার প্রশ্ন যে কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি যে দুই শক্তিধর দেশের দুই শক্তি মানে প্রধান ট্রাম্প এবং পুতিন সাহেবের দুজন ভিন্ন মেরুর মানে ব্যক্তিত্ব, সেইখানে দুই শক্তিধরের দুই ভিন্ন ধর্ম মতালম্বীর প্রধানরা আবার একত্রিত হচ্ছেন, কিন্তু আমরা ট্রাম্প সাহেবকে দেখছি এইরকম, তিনি উত্তর কোরিয়ার প্রধানের সঙ্গেও একটু আলাদা মেরুর সঙ্গে চলছিলেন, সেখানে বসলেন এবং কয়েক চুক্তি থেকে তিনি বাইরেও এলেন, তো এইটার কি অদূর ভবিষ্যৎ কিছু আছে নাকি আবার যে কোনো দিন ভেসে যেতে পারে, এবং ওনারা কিছু কি বার্তা দিতে চাইছেন গোটা বিশ্বকে?
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেতে চাই ডক্টর আমিনা মহসিন, আপনার কাছেই যেতে চাই। শ্রোতা যেমনটা বলছিলেন যে আসলে কি নতুন কোনো বার্তা দিতে চাইছেন, যেমনটা আমি বলছিলাম যে পরাশক্তির নতুন করে কি মেরুকরণ শুরু হয়ে গেল?
না, এখানে আমি জানি না আপনি পরাশক্তি বলতে কাকে, কোন রাষ্ট্রগুলোকে ধরছেন বা কোন মানে কিভাবে ব্যাখ্যাটা করছেন। এখানে দেখেন, আমি যদি পরাশক্তির মানে যেটা আমাদের কনভেনশনাল ডেফিনেশন গুলো আছে সেটা যদি ধরি, সেখানে আমাদেরকে ধরতে হবে পারমাণবিক অস্ত্র মানে সেটা ক্ষমতাটা নিয়ে, এবং যেটাকে আমরা বলে থাকি যে যার ডিফেন্স ক্যাপেবিলিটি আছে কিংবা সেকেন্ড স্ট্রাইক ক্যাপেবিলিটি আছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ারই মানে সেভাবে আছে। কিন্তু সেটা সত্ত্বেও আমরা জানি যে পারমাণবিক অস্ত্র যে সমস্ত রাষ্ট্রের হাতে আছে সেই সমস্ত রাষ্ট্র কখনো মানে সেই তাদের সেই ডিফেন্স ক্যাপেবিলিটি গুলো আছে। এখন যদি আপনি বলেন যে মেরুকরণে একদিকে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে এবং অন্যদিকে ইউরোপ থাকবে, আমি সেভাবে কিন্তু দেখি না। আমার মনে হয় যে এটা একটা মাল্টাই পোলার ওয়ার্ল্ড এর দিকে আমরা চলে যাচ্ছি, যেখানে ধরেন চীন এবং ভারত হয়তো নতুন করে ইমার্জ করবে, মানে তাদের তাদের মধ্যে মানে বন্ধুত্বটা বা মিত্রত্বটা আরো বাড়বে। এবং আমার মনে হয় না যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসারে ইরানের সাথে যে ডিলটা আছে সেটা থেকে বা ইরান থেকে তারা যান মানে তাদের যে ইয়েগুলো আছে মানে চুক্তিগুলো আছে সেগুলো থেকে তারা বের হয়ে আসবে, ভারত আমার মনে হয় না সেই জায়গাটা অবস্থানটা নেবে। কারণ ভারতের কিন্তু বিভিন্ন ধরনের স্টেকস আছে, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আছে এবং সেখানে আমাদেরকে চীনের ভূমিকাটাও একটু চিন্তা ভাবনা করতে হবে যে চীন এখানে মধ্যপ্রাচ্যে তাদের ভূমিকাটা, দক্ষিণ এশিয়ায় তাদের ভূমিকাটা, এই সমস্ত কিছুকে ফ্রেমওয়ার্ক থেকে মাথায় রাখতে হবে এবং ইউরোপকেও মাথায় রাখতে হবে যে এই এখানে মেরুকরণ মানে সেই জন্য আমি বলছি যে হয়তো দেখা যাবে আমি আমি যে ধরনের প্রজেকশন গুলো দেখছি সেটা হচ্ছে যে এক ইউরোপ একটা ধরেন এক ধরনের পজিশনে আসবে, আরেকটা আমরা এশিয়াতে দেখতে পারবো ইমার্জ করবে চায়না এবং ইন্ডিয়া সে ধরনের একটা অবস্থানে যাবে। আমার কাছে ক্রমেই মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যদি এই ধরনের পলিসিস গুলো নিতে থাকেন এবং ওনার যেই মানে ইমিগ্রেশন পলিসি তো যে ধরনের আসছে এবং আমরা দেখছি জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল থেকেও মার্কিন যুক্তরাষ্ট্র বের হয়ে আসছে এবং যে সমস্ত অভিযোগগুলো দিয়ে মানে করেও তারা বের হলো, সেখানে আমার মনে হচ্ছে কেন মানে যে মার্কিন যুক্তরাষ্ট্র আবার ওই মানে একটা ইনওয়ার্ড লুকিং পলিসি কিংবা এক ধরনের আইসোলেশনের দিকে তারা আলটিমেটলি লং টার্ম পার্সপেক্টিভে আমরা যদি দেখি ডোনাল্ড ট্রাম্পের যে পলিসিগুলো আমরা দেখছি সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা সেলফ ডিফিটিং হবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে একটা পরাশক্তি হিসাবেই রাখতে চায়। কারণ আজকের বিশ্বে শুধু পারমাণবিক অস্ত্র ভিত্তি করে কেউ একটা পরাশক্তি হতে পারে না, গ্লোবালাইজেশনের যুগে এবং যেখানে আমরা দেখছি জঙ্গিবাদের ব্যাপারটাও আছে সমস্ত কিছুকে নিয়ে যে কোন আপনি অস্ত্রটা ব্যবহার করতে পারছেন কোনটা করতে পারছেন না এবং অর্থনৈতিক শক্তিগুলো কিভাবে ইমার্জ করছে এবং চায়নার ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি সমস্ত কিছুকে মাথায় রেখেই আমার মনে হয় যে অনেকগুলো কন্ট্রাডিকশন ফোর্সেস আছে।
শীতল যুদ্ধের সময় কিন্তু অনেকবারই সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক হয়েছে এবং সেই বৈঠক গুলি ছিল যে দুটো রাষ্ট্রই চেয়েছে নিজ নিজ রাষ্ট্রের সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত করতে এই সমস্ত বৈঠক থেকে। কিন্তু যে বিষয়টা আমরা দেখছি এখন যেটা অনেককে বিস্মিত করছে, বিশেষ করে রাশিয়ার যে পুনরুত্থিত রাশিয়া বা রাশিয়ার পুনরুত্থান হবার পর এবং ওবামা প্রশাসনের পর যখন ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসলেন তারপর আমরা দেখছি যে এই যে বৈঠকটা হচ্ছে, যেমন প্রফেসর আমেনা মহসিন কয়েকবারই বলেছেন যে যেমন ধরুন যে G7 আবার মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে অন্তর্ভুক্ত করে নিতে চাচ্ছে এবং এরকমও খবর এসছে দু একটা ইনফরমাল মিটিং এ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছেন যে ক্রাইমিয়া তো রাশিয়ারই অংশ অথবা সিরিয়াতে রাশিয়াকে একটা ছাড় দেওয়ার একটা প্রবণতা মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে, অথবা উনি সেনাবাহিনী সরিয়ে নেবেন এ ধরনের ইঙ্গিত দিয়েছেন, দক্ষিণ কোরিয়া থেকে উনি সেনাবাহিনী সরিয়ে নেবেন এ ধরনের ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ প্রেসিডেন্ট বর্তমান যে প্রশাসন একজাক্টলি কি ধরনের পররাষ্ট্র নীতি চাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো বিভিন্ন সময় বলেছিল না যে আমেরিকা ফার্স্ট, আমেরিকা ফার্স্ট মানে কি আমেরিকাকে বিশ্ব থেকে উইথড্র করে নেয়া এবং নিয়ে আপনার যে যে ধরনের আমরা পররাষ্ট্রনীতি আমেরিকা দেখেছি 1920 সালের আগে, যে আন্তর্জাতিক বিষয় নিয়ে আমরা ভাববো না, সে জায়গায় ফিরে যাওয়া না, ঠিক কি ধরনের পররাষ্ট্রনীতি নিতে চান, এটা নিয়ে কিন্তু এখনো অনেকেই পরিষ্কার নয়। অনেক ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন ইরানের ক্ষেত্রে উনি অনেকখানি কঠোর, গণচীনের ক্ষেত্রে কঠোর, আবার রাশিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকখানি নমনীয়, কিন্তু একই সাথে উনি যে কাজটা করছেন, এই যে বাণিজ্য যুদ্ধ যেটা শুরু করেছেন গণচীনের সাথে, এমনকি ভারতের সাথে, এর ফলে আমরা দেখছি যে রাশিয়া, গণচীন এবং ভারত কিন্তু একটা নৈকট্য তৈরি হচ্ছে। বিশেষ করে ভারত এবং গণচীনের মধ্যে যে সমস্যা ছিল সে সমস্যা মিটিয়ে দুটো রাষ্ট্র কাছাকাছি আসার চেষ্টা করছে, এবং রাশিয়া এবং গণচীন কিন্তু তারা তাদের নিজেদের ভাষা ইতিহাসের সবচেয়ে কাছাকাছি অবস্থানে তারা অবস্থান করছে সম্পর্কের ক্ষেত্রে। তার ফলে আমরা কি দেখছি, রাশিয়া, গণচীন, ভারত এই ধরনের যে একটা মানে শক্তির যে উত্থান ঘটছে সেক্ষেত্রে, এবং ইউরোপিয়ান যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাবেক মিত্র পশ্চিম ইউরোপীয় দেশগুলো, কানাডা, এমনকি মেক্সিকো, এ সমস্ত দেশের সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা দেখছি এক ধরনের সম্পর্কের টানাপোড়েন সেখানে শুরু হয়েছে, সম্পর্কের টানাপোড়েন চলছে এমনকি দক্ষিণ কোরিয়ার সাথেও। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র মনে হচ্ছে বর্তমান যে প্রশাসনের যে পররাষ্ট্র নীতি, তার ফলে এক ক্রমশই যেন তারা বিশ্ব রাজনীতি থেকে এক ধরনের বিচ্ছিন্ন অবস্থানে চলে যাচ্ছে, যেটা অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পক্ষে যাচ্ছে না বলেই মনে করেন। সুতরাং এ সমস্ত কিছু মিলিয়ে নতুন মেরুকরণ হচ্ছে, এই অর্থে বলা যাচ্ছে যে নতুন শক্তির উদ্ভব হচ্ছে বিশ্বে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক দিক থেকে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন যদি এই সমস্ত বিষয়গুলোকে হিসাবে নিতে না পারেন, তাহলে বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ তার পক্ষে যাবে না বলেই অনেকে মনে করছেন।
আসলে সবুজ বিশ্বাস যেমনটা বলছিলেন আমাদের একজন শ্রোতা, যে আসলে নতুন কোনো বার্তা পাওয়া যাচ্ছে কিনা, সেই প্রশ্ন ধরেই আমরা এই আলোচনা, কারণ যুক্তরাষ্ট্রের বর্তমান যে প্রেসিডেন্ট, তার যেসব পররাষ্ট্রনীতি তাতে আমরা, এটা তো অন্তত পক্ষে খুব দৃশ্যমান যে যারা দীর্ঘদিনের পরিচিত বন্ধু তাদের সঙ্গে ছাড় দেওয়ার প্রবণতা খানিকটা কম, এবং সে কারণেই মূলত সাধারণ মানুষ যারা খুব বেশি বিশ্লেষণ করেন না বা করতে চান না, তারা ধরে নেন যে খুব সম্ভবত শক্তির নতুন করে মেরুকরণ শুরু হয়েছে কিনা। সে যাই হোক, আমাদের সঙ্গে অনেক শ্রোতা রয়েছেন, আমাদের সঙ্গে আর একজন শ্রোতা এখন টেলিফোন
লাইন।
অবশ্যই 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 আসতে পারেন, অবশ্যই আসতে পারেন ডক্টর আমেনা মহসিন।
দেখুন একটা জিনিস কি, ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটাকে মানে ক্যাপিটালাইজ করে অনেকটা উনি ক্ষমতায় এসেছেন, সেখানে উনি এই জিনিসটাই প্রমাণ করতে চেয়েছেন যে এই বিশ্বায়নের ফলে এবং মানে আমেরিকা এত পিছিয়ে পড়েছে এবং আমেরিকার ভেতরে এক ধরনের বৈষম্য তৈরি হয়ে গেছে। তার জন্য উনি বারবারই ইমিগ্রেন্টসকে ব্লেম করেছেন এবং ইউরোপকে ব্লেম করেছেন, নেটোকে ব্লেম করেছেন, উনি নেটোকেও প্রচণ্ডভাবে ব্লেম করেছেন। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এই সামিটটা কিন্তু নেটোর যে মিটিংটা তারপরেই হতে যাচ্ছে, উনি নেটোকেও ধরেন সম্পর্কে যে উক্তিটা করেছেন সেটা কিন্তু একটা মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের থেকে আমরা আশা করি না। তো এরকম একটা প্রেক্ষিতে উনি কিন্তু মূলত এড্রেস করছেন ওনার ডোমেস্টিক যে অডিয়েন্স আছে, যারা ওনাকে ক্ষমতা এনেছে তাদেরকেই উনি এড্রেস করছেন, যে তারা লুজার এবং এই বিশ্বায়নের জন্য এটা ঘটেছে, এবং এই বিশ্বায়নে তাদের পার্টনার যারা ছিল ইউরোপ এবং যারা মিত্র ছিল তাদেরকে উনি লেবেল করছেন অ্যাজ দা আদার, সেই ধরনের একটা চিত্র আমরা দেখছি, আমার কাছে অন্তত সেই ধরনের আমি রিড করি।
জি, আমরা শ্রোতা আপনাদের কাছে ফিরতে চাই, আমাদের সঙ্গে রয়েছেন একজন শ্রোতা আশরাফ মির্জা, আপনি যদি আপনার প্রশ্ন অথবা মন্তব্যটি আমাদের করেন।
হ্যালো,
জি আশরাফ মির্জা, আমরা শুনতে পাচ্ছি আপনি আপনার প্রশ্ন।
হ্যাঁ, একটু অসুবিধা হচ্ছে আমার ফেসবুক লাইভে দেখছি তো।
জি জি, বলুন আপনার প্রশ্ন বা মন্তব্যটি করুন।
আচ্ছা, আমি মোহাম্মদ আশরাফ মির্জা,
জি,
ভারত পশ্চিম বাংলা কখনা থেকে বলছি, বাঁকুড়া জেলা।
জি,
পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে আলোচনা হচ্ছে, বৈঠক হবে,
জি,
কোনো শ্রোতাকে আমি দেখলাম না যে আসল জিনিসটা জিজ্ঞাসা করছে।
জি, আপনি করুন। হ্যালো
হ্যালো, আমি বলছি মোহাম্মদ আশরাফ মির্জা।
জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন।
হ্যাঁ,
হ্যালো,
ঠিক, আমি বলছি কোন শ্রোতাকে আমি দেখলাম নাই যে পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে আলোচনা হচ্ছে সেটা মূল বিষয় হচ্ছে ইরানের প্রতি দৃষ্টি আকর্ষণ করা।
আমরা আমরা আপনার প্রশ্নটি পেয়েছি, আমরা এই বিষয়টি নিয়েই যেতে চাই। আমাদের দুজন অতিথি রয়েছেন বিশেষজ্ঞ অতিথি।
মধ্যপ্রাচ্য নীতি,
জি,
যে আমেরিকার পলিসি এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যে তার ফরেন পলিসি, সেটা ভিন্ন ধরনের।
জি,
তার একটা এজেন্ডা আছে যে ইসরায়েলকে, হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে এই পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে ইরানের প্রতি কি ধরনের।
জি, আশা করি যে আমরা আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সঙ্গে তুলে ধরেছেন।
বিশেষ করে ইসরায়েলকে রক্ষা করার জন্য তার প্রতি অবরোধ।
জি, আমরা পেয়েছি আশরাফ মির্জা, আপনার মন্তব্যটি পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেতে চাই ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, ইরানের বিষয়টি যেমনটা আমাদের শ্রোতা বলছিলেন, একই সঙ্গে আপনার কাছ থেকে ইরান এবং সিরিয়া দুটো বিষয় নিয়ে মন্তব্য চাই, যে এই বৈঠকের মধ্য দিয়ে আসলে এই দুটো দেশের ক্ষেত্রে কোনো ধরনের সিদ্ধান্ত বা কোনো ধরনের সমঝোতা কি আসতে পারে। কারণ আমরা এটা তো জানি যে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক খারাপ হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদ সরকারকে রাশিয়ার সহায়তা দেয়া। এই বিষয়টিকে মাথায় রেখে সিরিয়া এবং ইরান ইস্যুতে আপনার মন্তব্য।
সিরিয়া নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিন আলোচনা করবেন আমরা সংবাদে দেখেছি, এবং সিরিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। কিন্তু এবং পশ্চিমা, কিন্তু এখন আমি একটি জিনিস উল্লেখ করতে চাই যে সিরিয়া নিয়ে যে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের যে অবস্থান এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অবস্থানের মধ্যে অলিখিতভাবে কিন্তু একটি পার্থক্য রয়েছে, এবং তার যে যে নীতি সিরিয়াকে ঘিরে প্রেসিডেন্ট ওবামার এবং নীতি এবং পশ্চিম ইউরোপের দেশগুলোর নীতি কিন্তু একই জায়গায় একই রকম। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে না বললো, যদি যারা আমরা সিরিয়াকে যারা অনুসরণ করছেন কি ঘটছে তারা, তাহলে দেখবেন যে আস্তে আস্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভিন্ন নীতি নিয়েছেন, এবং সেই নীতিটি হচ্ছে যে অলিখিতভাবে হলো রাশিয়াকে তার কার্যক্রম করতে দাও, এবং রাশিয়ার যে প্রভাবটা সিরিয়াতে ক্রমশ সেটা বিস্তার লাভ করছে, এবং যে আইসিস বা সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির মধ্যে যে যে যুদ্ধগুলি হচ্ছে সেখানে রাশিয়াকে একটা অ্যাডভান্টেজ দেয়া, এবং সেটি কিন্তু কোনো স্পষ্ট বক্তব্য নয়। কিন্তু মার্কিন, যেমন আমি একটি উদাহরণ দিয়ে বলতে পারি যে জর্ডানের যে যারা সিরিয়ার ম্যাপের সাথে পরিচিত, জর্ডান অঞ্চলে যে একটা জায়গা যেটা বিদ্রোহীদের দখলে রয়েছে, সেখানে কিন্তু মার্কিন একটি ঘাঁটি রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সেখান থেকে তারা সৈন্য প্রত্যাহার করে নেবেন যদি সেখানে ইরানিয়ান কোনো উপস্থিতি না থাকে আর কি। এ ধরনের বেশ কিছু নীতি রয়েছে যেখানে তারা, আমার কাছে মনে হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে, প্রেসিডেন্ট পুতিনকে এক ধরনের সুবিধা সিরিয়াতে দিতে চাচ্ছেন। এবং যে দুটো মিসাইল অ্যাটাক আমরা দেখলাম দুবারই, সেখানে অনেকে মনে করেছেন যে বা দেখেছেন যে আগেই রাশিয়াকে আপনার ইনফরমেশন দেওয়া হয়েছিল, এবং এক ধরনের আইওয়াশ বলি অনেকে সেটা মনে করেন। কিন্তু ইরান প্রশ্নে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠিন অবস্থানে, সেখান থেকে উনি নড়বেন না। সেটা হচ্ছে যে উনি যে ছয় জাতি যে চুক্তি থেকে উইথড্র করে নিয়েছেন সেই জায়গাটাতে তিনি অলর্ট থাকবেন, এবং এইখানেও কিন্তু পশ্চিম ইউরোপের সাথে আবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে পার্থক্য দেখা যাচ্ছে। পশ্চিম ইউরোপের দেশগুলি চাচ্ছে সেই চুক্তির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র শ্রদ্ধাশীল হোক, রাশিয়াও চাচ্ছে, কিন্তু এই জায়গাতে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত কঠিন একটি অবস্থানে রয়েছেন যে কোনো অবস্থাতেই তিনি ইরানকে কোনো ধরনের ছাড় দিবেন না, এবং তিনি মনে করেন এবং ইসরায়েলও সেটা মনে করে যে কঠোর নিষেধাজ্ঞা আরোপের মধ্যে দিয়েই ইরানকে পারমাণবিক শক্তির অধিকারে হওয়া থেকে বিরত রাখা যাবে। এবং এই প্রশ্নে রাশিয়া এবং আমেরিকার দুটি ভিন্ন অবস্থান রয়েছে। কিন্তু ইসরায়েলে যে প্রশ্ন শ্রোতাতেই করেছেন, একটি জায়গা কিন্তু ভুললে হবে না যে রাশিয়া কিন্তু ইসরায়েলের বিরোধী নয়, এবং সোভিয়েত ইউনিয়ন কিন্তু একটা ভূমিকা ছিল ইসরায়েলকে প্রতিষ্ঠা করবার পিছনে, এবং রাশিয়ার যে পররাষ্ট্রনীতি, একই সাথে তারা কিন্তু ইসরায়েল এবং ইরান দুটো রাষ্ট্রকে সন্তুষ্ট করে, দুটো রাষ্ট্রের সাথেই ভালো সম্পর্ক রেখে কিন্তু বর্তমান পুতিন প্রশাসন তার মধ্যপ্রাচ্যে যে পররাষ্ট্রনীতি সম্পূর্ণ ভিন্ন অবস্থান আমরা এই বৈঠকে দেখব বলেই অনেকে মনে করছেন।
জি, ডক্টর আমিনা মহসিন, তার আগে শ্রোতা আপনাদের জানিয়ে দিতে চাই, অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে টাইমস অফ ইন্ডিয়ার সাংবাদিক এবং বিশ্লেষক মহুয়া চ্যাটার্জিকে আমাদের সঙ্গে সংযুক্ত করতে পারবো, কিন্তু আমরা দুঃখিত তাকে সংযুক্ত করতে পারিনি। ডক্টর আমিনা মহসিন, আপনার কাছেও একই প্রশ্ন। সিরিয়া, ইরান এবং ইসরায়েল, এই তিনটা বিষয়কে মাথায় রেখে যদি আপনি মন্তব্য করেন।
না দেখুন, যে প্রশ্নটা এখানে
এটা আমরা দেখতেই পাচ্ছি যে সিরিয়ার ব্যাপারে আমরা দেখছি যে মার্কিন যুক্ত মানে ডোনাল্ড ট্রাম্পের, আমি ডোনাল্ড ট্রাম্পের মানে বা তার প্রশাসনেরই কথা বলছি, যে তারা যে সিরিয়াতে যে পলিসিটা নিচ্ছে সেখানে আমরা দেখছি যে অনেকটা মানে রাশিয়ার কাছাকাছি যাচ্ছে, এবং ডক্টর ইফতেখার সুন্দর করেই ব্যাখ্যা করেছেন ইরানের যে ব্যাপারটা আসছে। এখন ইরানের প্রশ্নে উনি কোনো ছাড় দেবেন না, এটা এটা এখানে আমাদেরকে সৌদি আরবের ভূমিকাটাও আমাদেরকে দেখতে হবে যে সেই
মাথায় রেখে কি কোন ধরনের পার্থক্য হতে পারে বলে আপনি মনে করেন?
ইরানের সাথে রাশিয়ার যে সম্পর্ক সেটা মাথায় রেখে দেখেন, ইরানের সাথে শুধু এখানে রাশিয়ার সম্পর্ক না, আমার তো মনে হয় এখানে তার প্রশাসনে যারা মানে বাথার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছে বা পুরো অ্যাডমিনিস্ট্রেশনে, তাদের তো এটা বুঝতে হবে যে ইরান ধরেন ইরানের সাথে তো ইউরোপেরও তো যে নিউক্লিয়ার ডিল থেকে উনি বের হয়ে গেলেন, এখানে কিন্তু ইউরোপের সাথে তাদের ইউরোপ তো সেটার সাথে সিগনেচারি আছে, এবং সেখানে ইসরায়েল উনি যে জেরুজালেমের ক্যাপিটাল নিয়ে চলে গেলেন তাই না? তো এই জায়গাটাতে আমি মানে আমি সেই জন্য বলছি ইকুয়েশনটা কিন্তু খুবই কমপ্লেক্স, কারণ এখানে শিয়া সুন্নি ব্যাপারগুলো আসছে, আবার ইরানের ধরেন যে অবস্থানটা আছে প্যালেস্টিনের প্রতি, সমস্ত কিছুকে মাথায় রেখে আমার এবং যেটা ডক্টর ইফতেখারও বলছিলেন যে পুতিন কিন্তু ইসরায়েল এবং ইরানের সাথে সম্পর্কটাকে ইসরায়েল এবং ইরানের সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করেই চলেছেন, এবং সেভাবেই তারা এই জিনিসটাকে দেখছেন জিনিসগুলোকে, মানে ধরেন জাতিসংঘের বিভিন্ন রেজুলিউশন ছিল সবকিছুকেই কিন্তু ভায়োলেট করে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করেছেন মানে এগুলো ওই রেজুলিউশনকে ভায়োলেট করেই মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, এবং যখন তারা ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল থেকে বের হলো তারা তাদের যে বক্তব্য ছিল সেখানেও তারা বলেছে যে এখানে ইসরায়েল ব্যাশিং অনেক হয়ে থাকে। সুতরাং আমি মানে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কে তারা কি ইরানের পক্ষে মানে ইরানে পুতিনের কোনো পরিবর্তন আসবে কিনা, আমি মনে করি না যে সেখানে কোনো পরিবর্তন আসবে, কারণ আমার মনে হয় পুতিন অনেক হিজ আ ভেরি মানে যাকে আমি বলবো দূরদর্শী এবং এক ধরনের একটা প্র্যাগম্যাটিক ক্যালকুলেশনের ভিত্তিতেই উনি এগুচ্ছেন, এবং এখানে পুতিনকে তো যেটা আগে আমরা বলার চেষ্টা করছিলাম যে আমরা রাশিয়া ভারত চীন এই সমস্ত এই শক্তিগুলোর মধ্যে কিন্তু এক ধরনের আমরা দেখছি একটা কোয়ালিশন না বললেও এক মানে মানে ফর্মাল না বাট এক ধরনের পলিসি বা নীতিগত মিল আমরা দেখতে পাচ্ছি অনেক ইস্যু
আমাদের সঙ্গে,
সেখানে আমার মনে করি না যে রাশিয়ার মানে পরিবর্তন আসবে, আমি সেটা মনে করি না, কারণ এখানে রাশিয়া তার লং টার্ম ইন্টারেস্ট গুলো চিন্তা করেই এগোচ্ছে, এবং যেটা আমি বারবার বলার চেষ্টা করছি আমি জানি না ডোনাল্ড ট্রাম্পের ওই পলিসি গুলো কতটুকু আমেরিকার
আমাদের সঙ্গে অনেক শ্রোতা রয়েছেন, তাদের প্রশ্ন আমরা আসলে নিতে পারি না প্রতি অনুষ্ঠানে, তারপরেও আমাদের সঙ্গে এখন একজন নিয়মিত শ্রোতা রয়েছেন দীপক চক্রবর্তী, শুনতে পাচ্ছেন দীপক চক্রবর্তী? নমস্কার, আপনি যদি ভাই খুব দ্রুত আপনার মন্তব্য বা প্রশ্নটি করেন, কারণ আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি।
আমি খুবই আমি দীপক চক্রবর্তী পঞ্চগড় থেকে বলছিলাম। আজকে আমাদের যে প্যানেল অতিথি আছেন তারা কিন্তু অনেক চমৎকার কথা বলেই কিন্তু আজকে মানে চমৎকার কথা বলতেছেন।
আমার
প্যানেল অতিথির কাছে আমার প্যানেল অতিথির কাছে প্রশ্ন হচ্ছে যেখানে দুই দেশের যখন নেতা মানে এক মুখোমুখি হয় অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা গুলো উঠে আসে, এবং এখানে যে যুক্তরাষ্ট্র এবং যেমন চীন বিষয় চীন এবং ফ্রান্স তারপর ইয়ে এগুলা বিষয়ে কতগুলো কি ভূমিকা কি ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা গুলা উঠে আসে?
জি বুঝতে পেরেছি, আমরা আসলে অনুষ্ঠানের শুরু থেকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, কারণ একদম প্রথম পর্যায়ে রয়েছে। আমরা সবেমাত্র জানতে পেরেছি যে বৈঠকটি অনুষ্ঠিত হবে 16 জুলাই, আমরা সেটি জানার চেষ্টা করেছি। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে সাঈদ ইফতেখার আহমেদ, আপনার কাছ থেকে খুব সংক্ষেপে উত্তর চাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বলেছেন, অর্থাৎ আগেই তিনি বলেছেন বৈঠকের তারিখ নির্ধারিত হওয়ার আগে তিনি বলেছেন যে আমি মনে করি এই বৈঠকের মধ্য দিয়ে জনগণের জন্য অনেক ভালো কিছু আসতে পারে। যদি খুব সংক্ষেপে বলেন ভালো কি আসতে পারে, 20 সেকেন্ড।
ভালো শুধু এটুকুই, যদি আশাবাদ বা পজিটিভ দিক থেকে দেখি আমরা, তাহলে দুটো পরাশক্তির মধ্যে যখন একটি তুলনামূলক শান্তিপূর্ণ সহাবস্থান থাকে, সেটি আসলে বিশ্বের, বিশেষ করে
সাঈদ ইফতেখার আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে, আমেনা মহসিন, 10 সেকেন্ডে যদি ভালো কিছু দেখেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেক দর্শক শ্রোতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফেসবুকে, তারা মন্তব্য করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এবং যাদের প্রশ্ন আজকে নিতে পারিনি তাদের কাছে দুঃখ প্রকাশ করে আজকের মতো এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এতক্ষণ শুনছিলেন আমাদের নিয়মিত আয়োজন আলাপন, এবার শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। 2014 সালে ইউক্রেনের ক্রাইমিয়া অধিগ্রহণের কারণে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা 6 মাসের জন্য বৃদ্ধির জন্য একমত হয়েছে ইউরোপীয় নেতারা। এএফপি জানিয়েছে ব্রাসেলসে এক বৈঠকে ইউরোপীয় নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্র একই কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি রেখেছে। অভিবাসন ও আশ্রয় প্রার্থীদেরকে সহায়তার বিষয়ে ইউরোপীয় নেতারা একটি সিদ্ধান্তে পৌঁছেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন সিদ্ধান্তটি ভালো। এর আওতায় ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের জন্য রিসেপশন সেন্টার খোলা হবে এবং তাদেরকে সহায়তা করা হবে। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে এই ধরনের সিদ্ধান্তের বিরোধিতা করেছে ইটালি। তারা রোমের অভিবাসন সংকট নিরসনে আরও সহায়তা চেয়েছিল। ইটালির প্রধানমন্ত্রী বলেছেন ইটালি রিসেপশন সেন্টার খুলবে কি খুলবে না সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেবে। বন্দুকধারীর অতর্কিত আক্রমণে 5 জন নিহত হবার পরদিন মেরিল্যান্ডের রাজধানী অ্যানাপোলিসের পত্রিকা দ্য ক্যাপিটাল গ্যাজেট নতুন সংখ্যা প্রকাশ করেছে ওই বর্বর ঘটনার বিবরণ দিয়ে। ক্যাপিটাল 5 জনকে গুলি করে হত্যার শিরোনাম ছেপেছে প্রথম পাতায়, এবং ওই গোলাগুলির সময় সেখানে কর্মরত সাংবাদিকরা যা দেখেছিলেন, যে অবস্থার সৃষ্টি হয়েছিল তার বর্ণনা দিয়েছেন ওই খবরে। পত্রিকার মতামত পাতা ফাঁকা রাখা হয়েছে, সেখানে ছাপানো হয়েছে টুডে উই আর স্পিচলেস। ঘাতকের নাম জ্যারড রামোস, ক্যাপিটাল গ্যাজেটের সঙ্গে তার দীর্ঘ সময়ের বৈরিতা ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকালে সে পত্রিকা অফিসের কাচের জানালায় গুলি করে ভেঙে ফেলে এবং ভেতরে প্রবেশ করে নিউজরুমের কর্মীদেরকে গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যায় 5 জন, যার মধ্যে 4 জন সাংবাদিক, 1 জন বিক্রয় প্রতিনিধি। মানব পাচার ও জোরপূর্বক শ্রমে বাধ্য করবার অপরাধে শীর্ষ তালিকায় থাকা দেশগুলোর মধ্যে যুক্ত হয়েছে মিয়ানমারের নাম। চীন, রাশিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, ইরান, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা এবং এখন মিয়ানমার এই তালিকায় যুক্ত হল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের বার্ষিক মানব পাচার রিপোর্টে এ তথ্য উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রেসিডেন্টের উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পের উপস্থিতিতে রিপোর্টটি প্রকাশ পায়। পম্পেও বলেন মিয়ানমারের সেনাবাহিনী নির্যাতনে রাখাইনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে রোহিঙ্গা এবং অপরাপর সংখ্যালঘু জাতিগোষ্ঠী নিরাপদ স্থানে সরে যাওয়ার সময় পাচারের শিকার হন। তিনি বলেন বর্মার সেনাবাহিনী অনেক ক্ষেত্রে জোরপূর্বক শিশুদেরকে সেনা জওয়ান হিসেবে নিয়োগ দেয়। তিনি লিবিয়া, উত্তর কোরিয়া, ইরানকেও এই তালিকায় অপরাধী বলে উল্লেখ করেন। মানব পাচারে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে। উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করবার আলোচনা চলমান থাকা অবস্থায় ওই অঞ্চলে সৃষ্ট উত্তেজনা নিয়ে জাপানকে উদ্বিগ্ন না হবার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। শুক্রবার জাপানের রাজধানী টোকিওয় জাপানি প্রতিরক্ষামন্ত্রী ইৎসোনোরি ওনোদোরের সঙ্গে এক বৈঠকে এই পরামর্শ দেন তিনি। জেমস ম্যাটিস বলেন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার একটি জটিল অবস্থার মধ্যে থাকলেও জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। জাপানি প্রতিরক্ষামন্ত্রী ওনোদোরা বলেন যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়ার জন্য রাজি হয়েছে, এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাতিল করেছিলেন। প্রশাসনের প্রথম 18 মাসের অর্থনৈতিক অবস্থাকে বিশাল সাফল্য মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিদেশি কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। ফ্লোরিডার কেপ ক্যানাভারাল এয়ারফোর্স স্টেশন থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নানা ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি পাঠানো হয়েছে স্পেস এক্স ড্রাগন কার্গো উৎক্ষেপণের মধ্যে দিয়ে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিরা কিবরিয়া, প্রকৌশলী ছিলেন স্কিপ সেস্ক, ফেসবুক লাইভে সহায়তা করেছেন তাহিদুল ইসলাম। আগামীকাল আমাদের অনুষ্ঠান দেখার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.